এই যে শ্লোক শাস্ত্রের শ্লোক, এই মন্ত্রাস্তে বিফলামতা, চার সম্প্রদায় এই কলিকালে আবির্ভূত, শ্রী, ব্রহ্ম, রুদ্র এবং সনক সম্প্রদায়। যদি কখনো সনাতন ধর্ম যাজন করতে হয় তাহলে এই চার সম্প্রদায়ের কোন সম্প্রদায়কে অঙ্গীকার করতে হবে, মেনে নিতে হবে, তবে সনাতন ধর্ম আলোচনা সুষ্ঠু সর্বাঙ্গ সুন্দর হবে। এই চারটি সম্প্রদায়ের কথা বলেছেন বেদনিষ্ঠ সম্প্রদায়, কিভাবে সেটা শাস্ত্রে প্রমাণ করছেন। রামানুজং শ্রীশ্রী চক্রে মধ্যাচার্যং চতুর্মুখ শ্রীবিষ্ণু স্বামীনং রুদ্র নিম্বাদিত্যং চতুর্শন, চার সম্প্রদায়ের কথা উল্লেখ করছে। রামানুজ কে স্বীকার করলেন গুরুরূপে, শ্রীজি লক্ষ্মীজি। মধ্যাচার্যং চতুর্মুখ, চতুর্মুখ ব্রহ্মা, লোকপিতামহ ব্রহ্মা, তিনি মধ্যাচার্যকে তার সম্প্রদায় আচার্য, প্রবর্তক আচার্য বলে স্বীকার করলেন। শ্রীবিষ্ণু স্বামীনং রুদ্র, শিব ঠাকুর তার সম্প্রদায়ের আচার্য বলে বিষ্ণুস্বামীকে স্বীকার করলেন। নিম্বাদিত্যং চতুর্শন, সনক সনন্দন সনাতন সনৎকুমার, এই চতুর্শন এরা নিম্বাদিত্যকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিলেন। এই চার সম্প্রদায় সমগ্র জগতে সনাতন ধর্ম প্রচার করেছেন, সনাতন বৈষ্ণব ধর্ম, ভাগবত ধর্ম, আত্মধর্ম প্রচার করেছেন। আমরা যদি শ্রী ভগবানের সাধন ভজন করতে চাই, উপাসনা করতে চাই, এই চার সম্প্রদায়ের যে কোনো এক সম্প্রদায়কে অঙ্গীকার করতে হবে, মূল বলে মেনে নিতে হবে, তা না হলে সাধন ভজন হবে না, ঈশ্বর প্রাপ্তি হবে না, একথা লেখা আছে। ব্রহ্মবিদ্যা আসছে কোথা থেকে? স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে আসছে। তার থেকেই তিনি উপদেশ করেছেন চতুর্মুখ ব্রহ্মা। ব্রহ্মা নারদ ঋষিকে উপদেশ করেছেন, নারদ ঋষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে উপদেশ করেছেন, ঠিক এইভাবে সেই ব্রহ্মবিদ্যা জগতে প্রচারিত হয়েছে। ব্রহ্মা দেবানাং প্রথম সম্ভুব বিশ্বস্য কর্তা ভুবনস্য গোক্তা সব্রহ্ম বিদ্যা সর্ববিদ্যা প্রতিষ্ঠম অথর্বায় জ্যেষ্ঠ পুত্রায় প্রাহ। অথর্বণকে তিনি প্রথম উপদেশ করলেন সেই ব্রহ্মবিদ্যা, পরপর এইভাবেই আসি সেই সনাতন ধর্মতত্ত্বে জগতে প্রচারিত হয়েছে। এই ধর্মতত্ত্ব কথা গীতার মধ্যেও আমরা পাই, আপনারা গীতা আলোচনা করেন, গীতার মধ্যেও এই কথাটা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন। যেখানে কৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, আমি তোমাকে যে সনাতন ধর্মতত্ত্ব উপদেশ করছি, এই সনাতন ধর্মতত্ত্ব পূর্বে আমি বিবস্বানকে বলেছিলাম, সূর্যদেবকে বলেছিলাম, ইমং বিবস্বতে যোগং প্রক্তবাম অহমব্বয়ম বিবস্বান মনবে প্রাহ। আমি বিবস্বানকে বলেছি, তিনি মনুকে বলেছেন, মনু রিক্সা কবে প্রবীত, মনু ইক্ষাকু রাজাকে বলেছিলেন। ঠিক এইভাবে এই সনাতন ধর্মতত্ত্ব জগতে প্রচারিত হয়েছে। কথাটা শুনে অর্জুন তো বোকালোকের ভান করছেন, অজ্ঞ অতাত্ত্বিক জনের ভান করছেন। তিনি বললেন, ঠাকুর এটা কি করে হতে পারে, তুমি তো সেই দিন জন্মগ্রহণ করলে, আর সূর্যদেব কতকাল ধরে আছেন, তিনি তো তুমি সূর্যদেবকে উপদেশ করেছো, এ কথা কি করে মানব, বিশ্বাস করব কি করে। যে প্রশ্ন আমাদের মধ্যে উঁকি ঝুঁকি মারে, যে সন্দেহ আমাদের মধ্যে আসে, সেই কথা অর্জুন প্রশ্ন করে বসলেন। অপরং ভবতু জন্ম পরং জন্ম বিবর্ষত কথম এতদেবী জানিয়াং তমাদৌ প্রত্যবানীতি। এটা কি করে মানব, বিবর্ষান সূর্যদেব কতকাল ধরে আছেন আর তুমি সেদিন জন্মগ্রহণ করলে, তুমি সূর্যদেবকে উপদেশ করেছো, বিশ্বাস করব কি করে। এই প্রশ্নের উত্তর কৃষ্ণ দিয়েছেন গীতায়, বহুনি মে ব্যতীতানি জনমানি তবচার্জুন তন্নহং বেদ সর্বাণি নত্তং বেত্থ পরন্তব। হে অর্জুন, সনাতন ধর্ম সংরক্ষণের জন্য তুমি আমি এই জগতে বহুবার এসেছি, আমার সঙ্গে তুমি এসেছ। নর নারায়ণ, নারায়ণ সেখানে কৃষ্ণ, আর নর হলেন অর্জুন, সখা অর্জুন, আমার লীলাপুষ্টির জন্য তুমি আমার সঙ্গে এসেছ, বহুবার এসেছ, বহুবার আমরা এসেছি গেছি। হে পরন্তপ, তুমি সব কথা মনে রাখতে পারোনি, আমার কিন্তু সব মনে আছে। এই যে কথাগুলো, এর ভিতরে আমাদের ব্রহ্মবিদ্যার যে ইতিহাস, শ্রৌত পন্থা, শ্রৌতবাণী কিভাবে এ জগতে এসেছে তার একটা ইতিহাস। সুতরাং এটা চট করে একটা আকাশ থেকে ঢিপ করে পড়েছে এমন জিনিস নয়। সনাতন ধর্মতত্ত্ব এইভাবে জগতে প্রচারিত হয়েছে, স্বয়ং ভগবান সেটা প্রচার করেছেন। শ্রীমদ ভাগবত কথা আলোচনা করতে গেলে সেইটাই আসে। আমি আগেই আপনাদের কাছে নিবেদন করেছি যে ভাগবত ধর্ম যা, সনাতন ধর্ম তাই, আত্মধর্ম তাই, নিত্য ধর্ম তাই, একই কথা। ভাগবতের যে ইতিহাস সেটাও এইভাবেই বিপরীত হয়েছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যে ভাগবত বর্ণনা করেছেন তার পূর্ব ইতিহাস ওই একই। সেখানেও নারায়ণ কৃষ্ণ সেখানে উপদেশ করেছেন চতুর্মুখ ব্রহ্মাকে, চতুশ্লোকী ভাগবত সিনপসিস। ব্রহ্মা নারদ ঋষিকে উপদেশ করেছেন সেই চতুশ্লোকী ভাগবত, আর কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যখন অত্যন্ত বিষণ্ণ বদনে তার সন্ন্যাপ্রাস বদরিকাশ্রমে বসেছিলেন, তখন গুরু নারদ ঋষি এসে তাকে সেই চতুশ্লোকী ভাগবত উপদেশ করেছিলেন। এইভাবে তত্ত্বদর্শন জগতে প্রচারিত হয়েছে। সুতরাং এর পিছনে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা ছেলে খেলা কথা নয়। ভগবানের শ্রীমুখ থেকে এসব কথাগুলো এসেছে। আমরা যদি চৈতন্য উপনিষদ দেখি, তার ভিতরেও ঠিক এই জাতীয় কথা আছে। সেখানে ব্রহ্মা তার পুত্র পিপ্পলাদকে এই সনাতন ধর্মতত্ত্ব ব্যাখ্যা করছেন, অথ পিপ্পলাদ সমিত পানির ভগবন্তম, ভগবান কলু পাপাচ্ছন্না প্রজা কথম উচ্চারণ নীতি। পিপ্পলাদ জিজ্ঞাসা করছেন ব্রহ্মাকে, প্রভু কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে, আমায় দয়া করে বলুন। তখন ব্রহ্মা বলছেন, রহস্যংতে বদিষ্যামি নবদ্বীপে জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকাক্ষ ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ সত্যরূপ ভক্তি লোকে কাশ্যতীতি তদেতে শ্লোকা ভবন্তি। ওই ইতিহাস টেনে নিয়ে আসছেন, কে কোথা থেকে কিভাবে আসছেন। স্বয়ংরূপ কৃষ্ণচন্দ্র তিনি গৌরাঙ্গ মূর্তিতে নবদ্বীপে আবির্ভূত হচ্ছেন, তিনি জগৎ উদ্ধার করবেন, নাম প্রেম প্রচার করবেন, আপামর জনগণকে প্রেম দান করবেন। কথা লেখা ইতিহাসটা তো ওইভাবেই এসেছে। গুরুনিষ্ঠ ধর্ম ওটা পাই কোথা থেকে, সদ্গুরুর কাছ থেকে পাওয়া যায়, ওটা এই ইতিহাস, এই ব্রহ্মবিদ্যার ইতিহাস সদ্গুরুর ত্রিমুখ থেকে শ্রবণ করতে হবে, অন্য কোথাও এই ইতিহাস পাওয়া যায় না। তার ভিতরে শক্তি আছে, মন্ত্র তার ভিতরে শক্তি প্রয়োজন। বাজারে বহু মন্ত্রের বই আছে, সাঁওতালি বশীকরণ তন্ত্র, কামাখ্যা তন্ত্র, বহু সাপের বিষঝড়ানো মন্ত্র, ভূত প্রেত পিশাচ ডাকিনী শাখিনী ইত্যাদি ঝড়াবার মন্ত্র বহু বই বাজারে পাওয়া যায়। সেই বইটা নিয়ে এসে পড়লে, মন্ত্র মুখস্থ করলে, মন্ত্র বললে কোনো ফল হবে না। সেই মন্ত্র যার সাধনা আছে, সেই মন্ত্রতে যার সিদ্ধি হয়েছে, তার কাছ থেকে মন্ত্র নিলে পরে মন্ত্রতে ফল হবে। ঠিক সেইভাবে মন্ত্রের স্বরূপ রয়েছে, রূপ রয়েছে, আকার রয়েছে। বৈদিক মন্ত্রের প্রত্যেকটি মন্ত্র রূপবান, আকার আকারবান। সেই মন্ত্র সাধনা করলে, জপ করলে সেই মন্ত্র মূর্তিমতী হয়ে সাধক সাধিকাকে দর্শন নেন এবং তার কার্যোদ্ধার করেন। সুতরাং সবটাই বাস্তব, এগুলো মিথ্যা নয়। সাধন ভজনে যারা আমরা চালাকি চাতুরি করব, তাদের কাছে মন্ত্র সেখানে রূপ নিচ্ছেন না, বাস্তবতা প্রদর্শন করছেন না, সেই শিক্ষা রয়েছে। বেদনিষ্ঠ ধর্ম মানে বৈদিক সনাতন ধর্ম। আমাদের পূর্বপূর্ব আচার্যগণ মুনি ঋষিগণ সেই বৈদিক ধর্মই গ্রহণ করে তারা প্রচার করেছেন এই জগৎ। ভগবান কেমন কালকে সামান্য একটু আলোচনা করে রেখেছি। ভগবদ ভজন, ঈশ্বর উপাসনা আমাদের প্রয়োজন। সেই ভগবান কেমন কাল আলোচনা করেছি, যে তিনি নিরাকার, তিনি নির্বিশেষ, তিনি নির্গুণ, তিনি নিঃশক্তিক। এই সব কথাগুলো আজ আমাদের ভিতরে খুব বেশি প্রিভেল করছে, আমরা লুফে নিচ্ছি এই নেগেটিভ আইডিয়াটা। কিন্তু এর অর্থ কি? এই যে নিরাকার, নির্বিশেষ, নির্গুণ, নিঃশক্তিক কথাগুলো বলা হয়েছে, এর অর্থটা কি? বৈদিক মতবাদে চলে যেতে হবে। বেদ এ নিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন, শ্রুতি উপনিষদ এ নিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন? এই যে নেগেটিভিটি, আজ আমাদের এমনই নাস্তিক ভাব প্রবণতা, আমরা সব জিনিসটাকে অস্বীকার করতে শিখেছি এবং মনে করি যে এর ভিতরে বোধ হয় আমাদের কিছু বাহাদুরি আছে। আমি যদি ভগবানকে না মানি, মেনে তো বসে আছি হাজারবার, তথাপি তর্কের খাতিরে ভগবান টগবান নাই, মানি না মশাই। আর যখনই বিপদে পড়ি তখনই জ্যোতিষীর কাছে ছুটে যাই, দেখুন তো মশাই আমি ইলেকশনে দাঁড়াবো, আমি মন্ত্রী, আমার মন্ত্রিত্ব থাকবে কিনা, দশজন জ্যোতিষীর কাছে আমি যাই। তাহলে ভিতরে ভিতরে মানি, বাইরে লোককে দেখাই আমি ওসব মানি টেনি না মশাই। ব্যাপারটা কি, ভগবান যদি নিরাকার হবেন তাহলে জগতে এই আকার কোথা থেকে এল? পাশ্চাত্য দুনিয়া নাস্তিক্যবাদ শিক্ষা দিয়েছেন, আউট অফ নাথিং এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড, শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়েছে, একটা থিওরি এসেছে, নাস্তিকগণের থিওরি এটা, কিন্তু প্রমাণিত নয়। শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি, যিনি স্রষ্টা তার সমস্ত শক্তি আছে, সেইজনই শক্তি আছে, ক্ষমতা আছে, তাই তিনি এই অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন। তাই দেখতে পাচ্ছি এখানে বৃক্ষ তৃণগুলমলতা, পশু পাখি মনুষ্য গোষ্ঠী, সেই মানুষের ভিতরে স্নেহ মায়া মমতা ইত্যাদি দেখতে পাচ্ছি। সেই ভগবানকে বলবো নিরাকার, তার কোনো আকার নেই বলতে লজ্জ হওয়া উচিত। আমরা যদি বলি সন্তান হয়ে আমার পিতামাতা নিরাকার, পিতামাতা খুশি হবেন তো? পিতামাতা আমাদের উপর স্নেহাশীর্বাদ বর্ষণ করবেন তো? কখনোই না। ঠিক এইভাবে যুক্তি দিয়ে শাস্ত্রে বোঝানো হয়েছে, ভগবান যদি সাইফার হন, ভগবান যদি সাংখ্যের পুরুষ হন, নিষ্ক্রিয় পুরুষ হন, তাহলে জগৎ সৃষ্টির সম্ভাবনা ছিল না। তার ক্ষমতা আছে, সৃজনী শক্তি আছে, তাই সৃষ্টি করেছেন। সুতরাং শূন্য থেকে জগৎ সৃষ্টি হয়নি। শূন্যবাদ মানে নাস্তিক্যবাদ, নিহিলিজম। এই নিহিলিজম, প্যান্থিজম, মায়াবাদ একই কথা। আচার্য শঙ্কর, শঙ্করাচার্য, তিনি এই নাস্তিক্যবাদ বাদের উপরে বেস করে তার মায়াবাদ নির্বিশেষবাদ প্রচার করেছেন। বুদ্ধের শূন্যবাদের উপর কিছু সুগার কোটিং করে তিনি ব্রহ্মবাদ প্রচার করেছেন। সেই শ্লোকই কালকে উচ্চারণ করেছিলাম, আজ আবার বলি, মায়াবাদম অসৎশাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধম উচ্যতে ময়ৈব ভীতং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। হে দেবী পার্বতী, আমি কলিকালে ব্রাহ্মণের গৃহে গিয়ে জন্মগ্রহণ করব, মায়াবাদ রূপ অসৎশাস্ত্র প্রচার করব, সেটা হল প্রচ্ছন্ন বৌদ্ধবাদ, ভগবানের আদেশ, তাই আমাকে এটা করতে হচ্ছে। ভগবান আদেশ করেছেন, ছাগমী কল্পিত স্তঞ্চ জনান মদ বিমুখান কুরু মঞ্চ গোপয় যেন সৎসৃষ্টি রেশুত্তরোত্তরা। হে শঙ্কর, হে শিব, তুমি শ্রুতির অপব্যাখ্যা দাও, মায়াবাদ রূপ অসৎশাস্ত্র প্রচার করো, তুমি আমার ভক্তের পদ রোধ করছে অসুর নাস্তিকগণ, তাদিওকে ঠিক চলতে দাও, এদের ভুলিয়ে দাও। অসুর মোহন লীলা প্রকাশ করেছেন এখানে ভগবান আচার্য শঙ্করের দ্বারা। সুতরাং শঙ্করাচার্যের সমালোচনা হচ্ছে না, সেই জন্য এই চৈতন্য চরিতামৃতের ভিতরে লাইন আমরা দেখতে পাই, আচার্যের দোষ নাহি, ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। কিন্তু এই মতবাদ যারা নেবেন তারা কোন দলে পড়ছেন? তারা নাস্তিক্যবাদের দূর বহনকারী। সেই কথাই তো শাস্ত্রে বলা হল, আস্তিক আর নাস্তিক কি জগতে সমান সম্মান পাবেন? কখনোই নয়। নাস্তিক যারা তারা ভগবত বিরোধী এলিমেন্ট, আর আস্তিক যারা তারা হচ্ছেন ভগবানকে মেনে নিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা ভক্তি অর্পণ করছেন। এই তো দুটো ভাগ রয়েছে গীতার মধ্যে, বাক্য পরিস্ফুট ভাগবতের মধ্যেও সেই একই রকম শ্লোক আছে। দৌ ভূত উৎসর্গ লোকেস্মিন দৈব আসুর এব চ বিষ্ণু ভক্ত ভাবে দৈব আসুরস্তত বিপর্যয়। এই জগতে দুই শ্রেণীর মানুষ আছে কৃষ্ণ অর্জুনকে বলছেন, এক হল দৈবী ভাবাপন্ন, এক হল আসুরিক চিন্তা বিশিষ্ট। যারা ভগবানের আনুগত্য স্বীকার করছেন তারা হলেন দৈবী ভাবাপন্ন, আর যারা ভগবানের আনুগত্য অস্বীকার করছেন তারা হল নাস্তিক আসুরিক ভাবাপন্ন। বলে দিচ্ছেন গীতার ষোড়শ অধ্যায় আলোচনা করুন, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, তার ভিতরে কৃষ্ণ নিজেই নাস্তিকগণের চার তালিকা দিয়ে যাচ্ছেন, হে অর্জুন শোনো কত প্রকার নাস্তিক আছে শোনো। প্রথমেই বলছেন অসত্যম অপ্রতিষ্ঠান্তি জগদাহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্নত কাম হৈতুকম। অনেকগুলো এ ঢুকিয়ে দিলেন এর মধ্যে, অসত্যম অপ্রতিষ্ঠান্তি, ব্রহ্ম সত্য জগন মিথ্যা থিওরি নিয়ে এলেন, যা নিয়ে আজ দুনিয়া ডামাডোল। ব্রহ্ম যদি সত্য হন তাহলে জগৎও সত্য, জগৎ অনিত্য, কিন্তু ব্রহ্ম যদি সত্য তাহলে জগৎও সত্য, আর ব্রহ্ম যদি মিথ্যা তাহলে জগৎও মিথ্যা। জগদাহুর অনিশ্বরম। আর এক প্রকার নাস্তিক আছে জানো অর্জুন, তারা ভগবান ভগবান কেউ মানে না, এই জগৎ বিশ্বের যে একজন মূল মালিক আছেন, কন্ট্রোলার আছেন, নিয়ামক আছেন, তারা মানে না। ভগবান ভগবান ঈশ্বর ঈশ্বর মানি না ওটাই, জগদাহুর অনিশ্বরম এই এক নাস্তিক। অপরস্পর সম্ভূতম আর এক নাস্তিক, তিনি বলছেন কে ভগবান ভগবান সৃষ্টি করেছে এসব জগৎ। অপরস্পর সম্ভূতম, অ্যাটমস মলিকিউলস থিওরি বলছেন, কণাদের বৈশেষিক দর্শন, নাস্তিক দর্শন। অনুপরমাণু সংঘাতে এই বিশ্ব সৃষ্টি হয়েছে বলছেন একজন, আর একজন বলছেন প্রকৃতিবাদী, তিনি বলছেন এই প্রকৃতি থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে। ইমন্নত কাম হৈতুকম, আর একজন বলছেন ভগবান ভগবান মানতে পারি, একজন আছেন আমাদের উপরওয়ালা, কিন্তু তিনি আমাদের কল্যাণের জন্য জগৎ সৃষ্টি করেননি, তিনি তার কামনা বাসনা চরিতার্থ করবার জন্যই সৃষ্টি করেছেন জগৎ। এইসব নাস্তিকের তালিকা দিয়ে গেছেন ভগবান কৃষ্ণ গীতার মধ্যে, এরকম বহু নাস্তিকের তালিকা রয়েছে, সবগুলো খণ্ডিত হয়েছে সনাতন শাস্ত্রে একটা একটা করে। প্রকৃতিবাদী প্রকৃতিবাদ খণ্ডন করেছেন গীতার শ্লোকের মধ্যেই আছে, আপনারা গীতা আলোচনা করেন, খুব বেশি আলোচনা করবার আমার প্রয়োজন নেই, আমি মাত্র দিগদর্শন করব দুটি একটি শ্লোক, যেখানে কৃষ্ণ বলছেন অর্জুনকে মায়া উদ্ধক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। অর্জুন আমার অধ্যক্ষতায় প্রকৃতি সৃষ্টি করতে পারে, আমি যদি তার শক্তি হরণ করি পারে না কিছু করতে, শক্তি আমাকে বাদ দিয়ে নয়, সে যখনই আমাকে বাদ দিয়ে কিছু করতে চায় তখনই সে ফেল করে সবটা, আমার অধ্যক্ষতায় প্রকৃতি সৃষ্টি করে। তাহলে আন্ডার মাই গাইডেন্স কথাটা বলা আছে, সেখানে তো কই প্রকৃতিবাদীর কথা থাকল না, প্রকৃতি জগৎ সৃষ্টি করছে, সেখানে পুরুষের কোন পরম পুরুষের কোন হাত নাই এ কথা তো বলা চলল না। ঠিক এই জাতীয় কথা আরো পরিষ্কারভাবে বোঝানো হয়েছে গীতার মধ্যে, যেখানে বলছেন মম যোনির মহত ব্রহ্ম তস্মিন গর্ভং দদান্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত সর্বভূতেষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনি অহং বীজ প্রদপিতা। এর মানে কেউ অন্যরকম করতে পারবেন? ভগবান স্রষ্টা, শক্তি ক্ষুব্ধ হয় ভগবানেরই ঈক্ষণে, সেই ঈক্ষণ শব্দ ব্যবহার করা হয়েছে, ডাইরেক্ট সম্পর্ক নয়, ইনডাইরেক্ট, সেজন্য ইক্ষণ শব্দ ব্যবহার হল। তাহলে প্রকৃতিবাদী যাবেন কোথায়? প্রকৃতিবাদী বলছেন যে প্রকৃতি জগৎ সৃষ্টি করেছে। জিজ্ঞাসা করা হল তোমার প্রকৃতি কি উড়া কি অনুড়া, বিবাহিতা কি অবিবাহিতা? প্রকৃতিবাদীগণ বলে ফেললেন যে আমার প্রকৃতি অনুড়া। বাহ, বেশ ভালো কথা। তা অনুড়া কন্যা সন্তান প্রসব করবেন কি করে? অনুড়া কন্যা যদি সন্তান প্রসব করেন তার কি সম্মান থাকে, না তার গর্ভজাত সন্তানের সম্মান থাকে? শাস্ত্রে যুক্তি দিয়ে বোঝানো হয়েছে, পুত্রভাবে কুমারিনাং সন্ততির যদি দৃশ্যতে তেষাং মতে প্রশংসারহা সমাজে সা বিবর্জিতা। পতি অভাবে কুমারিনাং, স্বামী নাই, বিবাহ হয়নি, কিন্তু তার ছেলে হয়েছে, একথা যদি কেউ বলে সন্ততির যদি দৃশ্যতে তেষাং মতে প্রশংসারহা, কার মতে? সেই প্রকৃতিবাদীর মতে। এটা খুব একটা বড় কথা। একটা সমাজে সা কন্যা বিবর্জিতা, সমাজে সসন্তান বিবর্জিত, যুক্তি দিয়ে শাস্ত্রে খণ্ডন করা হল। ওটা যেদিক দিয়েই জান না কেন, সমস্ত জিনিসগুলোই সনাতন শাস্ত্রে রেকর্ড করা হয়েছে, খণ্ডন করা হয়েছে। নাস্তিকগণের গতি বলছেন ভগবান এই ষোড়শোধ্যায়তেই আছে। যারা বলছে আমি ভগবান, ঈশ্বর হম অহংভোগী সিদ্ধ ভঙ্গ বলবান চুকি কন্যস্তি সদৃশ মায়া, বলছেন সব আমার মতো কে আছে এমন জ্ঞানী গুণী, এই অহংকার ভগবানের আসন দখল করতে যাচ্ছেন অ্যানার্কিস্ট হয়ে। রাজদ্রোহী রাষ্ট্রদ্রোহী যারা বলছেন আমি ভগবান, তারা তো রাজদ্রোহী সব, রাষ্ট্রদ্রোহী সব, অ্যানার্কিস্ট। তাদের ইন্টার্ন করে রাখা হয়, এই হল তাদের পানিশমেন্ট। আর সত্যই ভগবানের রাজ্যেতে তারা ইন্টার্ন হয়ে থাকে। স্থানটা কোথায় জানেন? প্রকৃতির পরপারে বটে, বিরজার পরপারে সে স্থান, কিন্তু চিরকাল সেখানে নজরবন্দী হয়ে সেখানে অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা রোগীর মতো সেখানে পড়ে থাকেন তারা। সেই স্থানটা হল, তারও একটা নাম ব্রহ্মলোক বা সিদ্ধলোক বলে। শাস্ত্রের শ্লোক রয়েছে, সিদ্ধলোকস্তু তমসব পারে যত্র বসন্তিহি সিদ্ধা ব্রহ্মসুখে মগ্না দৈত্যাশ্চ হরিণা হতা। ভগবানের হাতে যেসব দৈত্য অসুর দানব মরে তাদের ওইখানে গতি হয়, সব অ্যানার্কিস্টের দল। তো ওইখানে গিয়ে ঘুম পাড়ানি ঔষধ দিয়ে তাদের ঘুম পাড়িয়ে রাখা হয়, কোনদিন আর তাদের জ্ঞান হয় না। এটা কি খুব ভালো অবস্থা? আমি ব্রহ্ম হব না ব্রহ্মের সেবা করব, আমি চিনি হব না চিনি খাব, চিনির আস্বাদন করব, সেবা সুখ আস্বাদনের বিষয় শাস্ত্র বলছেন। আমি যদি ব্রহ্ম হয়ে গেলাম, তা ব্রহ্ম না হয়ে যদি আমি বিষ্ঠাই হয়ে যাই, ক্ষতি কি আছে? আমার তো অনুভব নেই। যেখানে অনুভূতির কোনো বালাই নেই, অজ্ঞান অবস্থা, সেখানে আমি ব্রহ্মই হই, মানুষই হই, আর জন্তু জানোয়ারই হই, ইট ইজ অল দি সেম। সেই কথা বিচার করেছে যারা ভগবতের বিরোধী এলিমেন্ট, যারা যে কোনোভাবে ভগবানের পরে দোষারোপ করছেন, তাদের গতি কোথায়? তানহং দিশত ক্রুরান সংসারে সুনরাধমান ক্ষিপামি অশুভান আশুরিষু এব জনিষু আশুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তে তত জানি অধমাং গতি। শ্রেষ্ঠ জন্ম ভগবান দিয়েছিলেন, সাধন ভজন উপযোগী এই জীবন এই শরীর, নরতনু ভজনের মূল, সদ্ব্যবহার করার কথা লেখা আছে শাস্ত্রে। লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে। 84 লক্ষ জন্মের পরে নাকি মনুষ্য জন্ম পেয়েছি আমি, খেলায় খেলায় নষ্ট করলে এটা হবে না, এর সদ্ব্যবহার করতে হবে, সেই কথা শাস্ত্রে লেখা আছে। তুরুণ যতে তো সময় নষ্ট করো না, যখনই তুমি বুঝতে পারছ যে তোমার সাধন ভজন প্রয়োজন, নীতি আদর্শ সংরক্ষণের প্রয়োজন, তখনই তুমি অগ্রসর হও। কেন? পিছনে আছে মৃত্যু, কখন কৃষাকর্ষণ করবে জানতেও পারবে না, কখন সর্প এসে, ক্ষুদিত সর্প কখন এসে মুশিক আক্রমণের ন্যায় আক্রমণ করবে বুঝতে পারবে না কখন। তাই সময়ে থাকিতে ভাই, হরিভজ ভাই, সময়ে থাকতে থাকতে। সময় কি আমাদের আছে? সময় কি আমাকে কেউ দেবে এ সংসারে? কেউ দেয়? কেউ দেবে না, আমাকেই সময় করে নিতে হবে। সংসারের চিত্র যা দেখতে পাচ্ছি তাতে তোর হাড় খাবো, মাছ খাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, এই সংসারে তো বাস করি আমরা। স্বার্থপর দুনিয়া আমাকে কেউ সময় দেয় না, দেবে না। রুটিনটা আমাকেই তৈরি করতে হয় এবং সেই রুটিন লাইফ আমাকে ফলো করতে হবে, এই তো শাস্ত্রের নির্দেশ। সময় তো নাই। বৃদ্ধ বৃদ্ধা বর্তমানে বলছেন সন্তানদের, ওরে এখন সংসারে ভোগসুখ কর, বুড়াবুড়ি হলে তখন একটু ভগবানের নাম কেষ্টু বিষ্টুর নাম করিস। ইললজিক্যাল কথা, অতাত্ত্বিক জনোচিত উক্তি, এটা তো কোথাও লেখা হয়নি শাস্ত্রে। শাস্ত্রে কি লেখা হয়েছে এর উল্টো কথা দেখতে পাই। কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, কুমার কাল থেকেই, কুমারী কাল থেকেই এই সনাতন ধর্ম তুমি আচরণ করো, অভ্যাস করো। আ বাল্যাত হরিং ভজ, একথা লেখা আছে। তাহলে কেন উল্টো পাল্টা আমরা বলছি? শাস্ত্র যা বলছেন সেটা আমরা মেনে নিতে পারছি না কেন? শাস্ত্র বলছেন তো আবাল্যাত হরিং ভজ, কৌমার আচরিত প্রাজ্ঞ, বুদ্ধিমান মনুষ্য, ছেলেবেলা থেকেই, বচপন থেকে, বাচ্চাকাল থেকে, বাল্যকাল থেকেই তারা নীতি আদর্শ শিক্ষা লাভ করুক, ভগবানকে ভালোবাসতে শিখুক। মেনে নিতে পারছি না তো এসব কথাগুলো। আমাদের সনাতন ধর্মতত্ত্বের ভিতরে পরিষ্কারভাবে বুঝানো হয়েছে, আমরা ভগবানকে কি সাইফার মনে করব? সাংখ্যের নিষ্ক্রিয় পুরুষ তা নয়, তিনি সর্বশক্তিমান, তিনি ভক্তবৎসল, তিনি আশ্রিত জনপালক, তিনি বাঞ্ছাকল্পতরু, একথা কালকে বলেছি। কিন্তু কিভাবে তিনি কি ভক্তের অন্তর বুঝতে পারেন না? তিনি কি অন্তরদর্শী নন? তিনি কি ভক্তের দুঃখে দুঃখী নন, ভক্তের সুখে সুখী নন? তিনি কি ইটকাট পাথর, জড়বস্তু কিছু সেই ভগবান? তা তো নয়, তিনি তো ভক্তের দুঃখ কষ্ট সবই দেখছেন, তার ব্যবস্থা নিচ্ছেন, সবকিছু করছেন। শুধু দোষটা তারপরে দেই কেন? আমার সাধনার যে বল সে সম্বন্ধে তো কই বিচার করছি না, সম্বল নিয়ে, সম্বলটা নিয়ে তো বিচার করা উচিত। ডাকার মতো ডাকতে জানলে হয়, মরার মতো মরতে জানলে হয়, তা কথাগুলোর তো ব্যাখ্যা প্রয়োজন আছে। ডাকার মতো ডাকতে হবে, ফুল সারেন্ডার সেখানে কথা আছে, পূর্ণ শরণাগতি, পূর্ণ আত্মসমর্পণের কথা আছে। আমি আমার জন্য কিছুটা রেখে দিলাম আর ভগবানকে কিছু পার্ট দিলাম, অংশ হবে না। ভগবান সেখান থেকে বহু দূরে আছেন, পূর্ণ আত্মসমর্পণ না হলে কিছু তো হচ্ছে না। সেই শিক্ষাই তো গীতায় আমরা প্রথম পাচ্ছি, কৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো এই যে কৌরবরা যারা দাঁড়িয়ে আছে সামনে, এরা সব আততাই, তুমি যদি এদের বধ করো তোমার কোনো পাপ হবে না। অর্জুন কি বলছেন? আমি পারব না ওটা। কেন? আমার সব বড় বড় আত্মীয় সব এখানে দাঁড়িয়ে আছেন সামনে। শল্যা সম্বন্ধিনস্তথা এতান্নম হন্তুম ইচ্ছামি ক্রতোপি মধুসূদন। আমার দরকার নাই, রুধির লিপ্ত রাজ্যের প্রয়োজন নাই। জড়জগতের যে নীতি সেই নীতি কথা তিনি বলছেন, কিন্তু জড়জগতের যে প্রাকৃত নীতি আর অপ্রাকৃত নীতি দুটোই আকাশ পাতাল তফাৎ। অর্জুনকে বলছেন, দেখো যারা দাঁড়িয়ে আছে তুমি মনে করছো আত্মীয় স্বজন, কিন্তু এরা তো স্বজনাখ্য দস্যু, স্বজন আখ্যা এরা দস্যু, এরা দস্যুবৃত্তি করেছে। এবং আততায়ী কেন বলছি, মহাভারতের ভিতরে তিনি যুক্তি দিয়েই বুঝিয়েছেন ছয় রকমের আততায়ী আছে। অগ্নিদোগরদশ্চৈব শস্ত্র পানির ধনাপহ ক্ষেত্র দ্বারাপহারী চ ষড়েতে আততায়ী ন। এই ছয় রকম আততায়ী যারা লোকের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে বেড়াচ্ছে, গরদশ্চৈব বিষব প্রয়োগ করে লোকগুলোকে মারছে, শস্ত্র পানি উদ্যত খড়গ নিয়ে মানুষকে কুচিয়ে দিচ্ছে, ধনাপহ তার ধন অপহরণ করছে, ক্ষেত্র জমি চুরি করছে, এক কোদাল কোদাল কেটে কেটেই হোক ক্ষেতের আল কেটে, আর না হয়তো মিথ্যা মামলা মকদ্দমা করে জমি জমা চুরি করছে যারা, আর দ্বারাপহার স্ত্রী ধন চুরি করছে যারা, এই ছয় দোষে দুষ্ট এই কৌরবরা। কৃষ্ণ বলছেন, তুমি এদের বধ করো, কোন পাপ হবে না তোমার অর্জুন। শাস্ত্রের প্রমাণও দিয়ে দিচ্ছেন কৃষ্ণ, অত তাই নম আয়ন্তম হন্যা দেব বিচারায়ন না অত তাই বধে দোষ হন্তুর্ভবতী ভারত। আততায়ীকে যদি তুমি বধ করো তোমার কোনো পাপ হবে না। অর্জুন চুপ করে আছেন, কি করব প্রভু আমি বুঝে উঠতে পারছি না, ভালো মন্দ বিচার আমি হারিয়ে ফেলেছি, তুমি বলে দাও কার পুণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতা যশ্রেয়সেন নিশ্চিত গৃহীত নেমে শিষ্য স্নেহং সাধিমাং স্বাং প্রপন্ন। ভালো মন্দ বিচার আমি করতে পারছি না, আমি ভালো মন্দ বিচার হারিয়ে তোমার কাছেই আমার কল্যাণ বিষয়ে প্রশ্ন রাখছি। যশ্রেয় সেইটি নিশ্চয় করে তুমি আমাকে বলো, আমি তোমার শিষ্যত্ব স্বীকার করলাম। মুখে বললেই হবে শিষ্যত্ব স্বীকার করলাম? মুখে বললে হবে না, ওটা প্রমাণ করতে হবে। তখন তিনি বলছেন সাধিমান, শিষ্য মানে যিনি গুরুর আজ্ঞা অবিচারে পালন করেন, গুরুর আজ্ঞা ঝ বিচার নিয়া, এই বিচার নিয়ে যিনি গুরু আজ্ঞা পালন করছেন, তাত্ত্বিক গুরু সদ্গুরু আজ্ঞা পালন করছেন, তাকে বলে শিষ্য। তাই বলছেন আমাকে শাসন করুন আপনি, আমি শাসন গ্রহণ করব। ও মুখে মুখে বললে হবে, তুমি দেখাও কাজে দেখাও। স্বয়ং প্রপন্ন, তোমাকে প্রপত্তি স্বীকার করছি, আমার আমিত্ব রাখছি না, আমার বাহাদুরি কিছু রাখলাম না, সব তোমায় দিয়ে দিলাম। এই কথা বলবার পর উপদেশ এসেছে, আত্মতত্ত্বের কথায় এই এরপর কি আরম্ভ হচ্ছে, উপদেশ আসছে। তো উপদেশ পেতে গেলে কিছু তো অধিকার দরকার, ছাত্রছাত্রী বা শিষ্য শিষ্যার কিছু অধিকার প্রয়োজন আছে। সেই অধিকারটা কি আপনারা কিছু আলোচনা করছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞান জ্ঞানী নহ তত্ত্বদর্শী নহ। তত্ত্বদর্শী সদ্গুরু যখন শিষ্যের ভিতরে অনুগত জনগণের ভিতরে যখন এই তিনটি লক্ষণ দেখবেন, তখন তার প্রশ্নের উত্তর দিতে পারেন, তার আগে নয়। তিনটি লক্ষণ কি? প্রণিপাত, আমি জানি না, বুঝি না, প্রভু আমায় জানিয়ে দেন, বুঝিয়ে দেন, হাম্বল ওবিসিয়েন্স। পরিপ্রশ্ন, জানবার বুঝবার আগ্রহ নিয়ে যে প্রশ্ন, সেখানে কোন বিদ্যাবুদ্ধি পরীক্ষার জন্য নয়, আমি জানব, শিখব, বুঝব, সেই জন্য পরিপ্রশ্ন। তার ভিতরে তার্কিক মনোভাব নেই, শুধু তত্ত্ব জিজ্ঞাসা। তৃতীয় অধিকার সেবয়া, সার্ভিং টেম্পারামেন্ট দরকার। এই তিনটে লক্ষণ যদি সদগুরু দেখতে পান, তখন তিনি ছাত্রের কি শিষ্যের কোন প্রশ্নের উত্তর দিতে পারেন। প্রশ্ন করলেই তো প্রশ্নের উত্তর পাওয়া যায় না, প্রশ্নের উত্তর যেভাবে পাওয়া যায় সেই ভাবটি আমাকে দেখাতে হবে, রাখতে হবে। এ থিওরি তো শাস্ত্রে বলা হয়েছে, সনাতন শাস্ত্রে। কি করে আমি আমার গুরুবর্গ, আমার উপরওয়ালা, তাদের কাছে কিভাবে শিষ্টাচার সংরক্ষণ করব? সনাতন শাস্ত্রে সুন্দরভাবে বিবৃত হয়েছে, তা নাহলে আমার কাছে কোনো উত্তর আসবে না। তা ভগবান তো সব কিছু শিখিয়েছেন, নীতি আদর্শ সবকিছু সেই ভগবান থেকেই জেনারেটেড হয়েছে এই জগতে। কাল আমি বলেছি যে শাস্ত্র মানে হল কি? সংবিধান। ভারতবর্ষে বাস করি, ভারতীয় সংবিধান মেনে নিতে হচ্ছে আমাকে। কেন না? আইনের সুযোগ সুবিধাগুলো পাব আমি, সেই জন্য। তা পারমার্থিক সংবিধান হল শাস্ত্র, স্পিরিচুয়াল কনস্টিটিউশন। আমার আত্মকল্যাণের জন্য ওকে মেনে নিতে হচ্ছে। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস তো পরের কথা, আগে আমার অস্তিত্ব প্রাপ্ত, যার ভয়ে ভীত, সেই ভগবানের শাসনবাণী, যার পরে কোনো কথা বলা চলবে না। যাকে জানলে সব জানা হয়, যাকে পেলে সব পাওয়া হয়। যস্মিন জ্ঞাতে সর্বমিদং জ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি। সেই তত্ত্ববস্তু হলেন ভগবান, তার কথা অবহেলা করবার সামর্থ্য নাই আমাদের। ব্রহ্মা শিবাদি দেবতা বৃন্দ তারই আজ্ঞা পালন করে চলেছে। তব ভয়ে বায়ু ভয়, চন্দ্র সূর্য সমুদয়, শস্য নিয়মিত কার্য করি, তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাত্ম, তব বাস ভকত অন্তরে। সেই ভগবান তিনি কি নিরাকার হবেন? তার কি কোনো আকার থাকবে না? তার কি কোনো আকার নাই? আছে আকার, শাস্ত্র বলছেন। আকার আছে বলেই নিরাকারত্বের ধারণাটা এসেছে। যদি ভগবান আকারবান না হতেন, তাহলে নিরাকার বলে কোনো শব্দ থাকত না। যুক্তি দিয়ে বোঝানো হল, অস্তি নাস্তি। অস্তি শব্দ হল মৌলিক শব্দ। আমি যখন অস্বীকার করছি তর্কের খাতিরে, তখন বললাম নাস্তি। ঠিক এইভাবে কথাটা এসেছে। পজিটিভ নেগেটিভ দুটোকে যুগপথ সাইমালটেনিয়াসলি আমাকে মেনে নিতে হচ্ছে। এই যে আলোটা জ্বলছে, এই যে ফ্যান চলছে, এর মূলে কি আছে? পজিটিভ নেগেটিভ দুই একসঙ্গে মেনে নিতে হয়েছে। আমি যদি পজিটিভকে স্বীকার করি, নেগেটিভকে স্বীকার যদি না করি, আলো জ্বলবে না, ফ্যান চলবে না। আমি যদি নেগেটিভকেই স্বীকার করি, পজিটিভকে যদি স্বীকার না করি, হবে না, এটা পাব না আমরা, এই আলো পাব না, হাওয়া পাব না। শাস্ত্রে সেই থিওরি ব্যাখ্যা করেছেন। তত্ত্বদর্শন আলোচনা করবেন, সেই যে চতুশ্লোকী ভাগবতের কথা আমি উল্লেখ করেছি প্রথমে, তারই শেষ শ্লোক আছে, তার ভিতরে এই কৃষ্ণ দৈবায়ন বেদব্যাসকে নারদ ঋষি উপদেশ করছেন, সেই চতুশ্লোকী ভাগবতের শেষ শ্লোক। এতাবদেব জিজ্ঞাস্যম তত্ত্ব জিজ্ঞাসুনাথ মন অন্যয় ব্যতিরেকাধ্যম যৎসৎ সর্বত্র সর্বদা। শোনো শোনো বেদব্যাস, তত্ত্বদর্শন আলোচনা করতে গেলে পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে আলোচনা করতে হবে, অন্যায় ব্যতিরেক দুটো নিয়ে আলোচনা করতে হবে। একটাকে তুমি মানবে আর একটাকে মানবে না তাহলে হবে না, তাহলে তত্ত্ব দর্শন তোমার লাভ হল না। ভগবানকে যখনই মানছ তখন ভগবানের শক্তিকে ভগবত শক্তিকেও মেনে নাও, ভগবানকে যখনই মানছ তখন ভগবানের আকারকে মেনে নাও, তারপরে তুমি তর্কের খাতিরে অস্বীকার করতে পারো। কিন্তু মেনে নিতে হচ্ছে তো আগে। যদি বলা হয় মাস্টারমশাই বলছেন ছাত্রকে, ওরে টেবিলের পরে ও বইখানা দেখছি না, তার মানে টেবিলটাকে মেনে নেওয়া হয়েছে। টেবিলের পরে কোন একটা বিশেষ বই থাকে, দেখা অভ্যাস আছে, বর্তমানে দেখতে পাচ্ছেন না মাস্টারমশাই, তাই বললেন ওরে ও বইখানা টেবিলের পরে দেখছি না। ঠিক ভগবান নাই বললে ওই মানে হয়, ভগবানের অস্তিত্ব স্বীকার করে নিয়ে ভগবানের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে তর্কের খাতিরে। সবকিছু প্রমাণ প্রমাণ হয়ে গেছে, শেষকালে বলে বাট বাই হাইভ ইট ইস নট, ঠিক সেই রকম কথা। ভগবান শত প্রকাশিত বস্তু, ফুল এফালজেন্ট বস্তু, তিনি রয়েছেন। আমি অস্বীকার করলেই, আমি যদি উলুকের মতো পেঁচার মতো যদি আমি দিনের বেলায় যদি অন্ধকার গর্তে বসে থাকি, বৃক্ষ কোটরে বসে থাকি, আর যদি বলি সূর্য নাই সূর্য নাই, তাহলে সূর্য নাই হবেন কি? সূর্যদেব তো উদিত, আমি অস্বীকার করলে কি আর, তিনি তো স্বতঃপ্রকাশিত বস্তু। তো ভগবানের আকার আছে, ভগবানের রূপ আছে, গুণ আছে, লীলা আছে, সেই কথাই বেদ উপনিষদ ব্যাখ্যা করে বুঝাচ্ছে। ভগবানের শ্রীচরণ আছে, চোখ কান নাক মুখ হাত পা সব আছে। ঋগ্বেদ আলোচনা করা যাক, তার মধ্যে কি কথা আছে। ঋগ্বেদের ভিতরে যে মন্ত্র রয়েছে, এই মন্ত্র অনেকেরই আপনাদের এখানে মুখস্থ আছে, সেইখানেই ভক্ত পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আমাদের একজন নির্বিশেষ কবি, ব্রহ্মবাদী কবি রবীন্দ্রনাথ, তিনিও এক জায়গায় বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। কবি বলছেন, হে ভগবান, তোমার চরণ ধুলার তলে আমি যেন ধূসরিত হতে পারি, আমাকে সেই রকম সুযোগ দাও। তাহলে ভগবানের শ্রীচরণ আছে এবং সেই শ্রীচরণে ধুলিও থাকে, সেই ধুলায় ধূসরিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছেন কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ। যুক্তির কথা তো এইগুলো, ভগবানের আকার আছে। কিরকম আকার? ব্রহ্মাজি স্তব করছেন, গোবিন্দ স্তব, তার ভিতরে রয়েছে প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনে না সন্তঃসদৈব হৃদয়েপি বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। হে গোবিদেব আদিদেব গোবিন্দ, তোমায় আমি ভজনা করি। কে তুমি? প্রেমের কাজল মাখা চোখে ভক্ত যে গোবিন্দকে নিত্যকাল দর্শন করছেন, নিত্যকাল অনুভব করছেন, তার লীলা দর্শন করছেন, সেই গোবিন্দ। সে রূপটা কি? ইয়ং শ্যাম সুন্দরম, শ্যাম সুন্দর রূপ, বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, যে রূপের ব্যাখ্যা বেদ উপনিষদের মধ্যে দেওয়া আছে, জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম বিভুজং শ্যাম সুন্দরম পরম ব্রহ্ম নরাকৃতি গূঢ়ং তৎ মনুষ্যলিঙ্গম। এই নরাকার পরব্রহ্মের কথা উল্লেখ করা হয়েছে বেদে উপনিষদে। তাহলে ভগবানের আকার নাই এটা কে বলছেন? আকার তো আছে দেখা যাচ্ছে, সে আকার বেশ সুন্দর বর্ণনা করলেন, সচ্চিদানন্দ আকার, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, এইটাই হল ভগবানের নিজস্ব রূপ বলেছেন। সেই আকারের মতো করে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, এই কথাও শাস্ত্রে বলা আছে। ভগবান কৃষ্ণচন্দ্রের বড় দুঃখ, তিনি অর্জুনকে গীতায় উপদেশ করতে গিয়ে বললেন, অর্জুন জানো আমি মানুষকে সৃষ্টি করেছি, সেই বোকা হতভাগা মানুষ আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না। অজ্ঞ মূর্খ অতাত্ত্বিক ব্যক্তি, তারা আমাকে বলে আমি সাধারণ মানুষ নাকি। বড় দুঃখের কথা। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম, আমার চেহারাটা মানুষের মতো এই জন্য তারা আমাকে মানুষ বলতে চায়। অবজানন্তি, তারা আমাকে ভুল বুঝছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তাদের, তারা আমার তত্ত্ব অবগত নয়, আমার যে ভগবত ভাব সেটা তারা বোঝে না। পরম ভাব অজানন্ত মম ভূতমেশ্বরাম। পাশাপাশি শ্লোকে আবার কৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তত্ত্বাদিহং পুনর্জন্ম নেইতি মামেতি অর্জুন। হে অর্জুন, আমার যে জন্ম কর্ম অলৌকিক প্রাকৃত, যারা এইভাবে আমাকে চিনেছেন বুঝেছেন তাদের আর পুনর্জন্ম হয় না। এই দুঃখপূর্ণ এই যে ব্রহ্মাণ্ড, চতুর্দশ ব্রহ্মাণ্ড, মায়িক ব্রহ্মাণ্ড, এখানে তাদের আর গতায়াত যাতায়াত করতে হয় না। যারা আমাকে তত্ত্বত অবগত হয়েছেন তাদের পুনর্জন্ম হয়। অন্য কোন নাম করলে পুনর্জন্ম রোধ হচ্ছে না, কিন্তু যদি ভগবান নাম করি, যদি কৃষ্ণ নাম করি, তাহলে আর পুনর্জন্ম হচ্ছে না। আপনারা পেয়েছেন নিশ্চয়ই এটা বিষ্ণু সহস্র নাম স্তোত্রের মধ্যেই, আগে পিছে শ্লোকের মধ্যে আছে, দশাশ্বমেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। যিনি দশাশ্বমেধ যজ্ঞ করছেন তাকেও পুনরায় জন্মগ্রহণ করতে হচ্ছে, তারও রেহাই নেই। কিন্তু ভগবানের নাম যিনি অনুক্ষণ জপ করেন কান্তে কান্তে, তার সব কেটে গেছে। অর্জুন, যাবে তুমি আমার জায়গা, সেটা তোমারও জায়গা, তোমারও পৈতৃক ভূমি। যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমঙ্গমম। যাবে তুমি অর্জুন, তুমি তো ভুলে গেছো তোমার নিজের বাড়িটা, সবই আমরা নিরাশ্রয় ব্যক্তি, বাস্তু হারার দল, যারা পাকিস্তান থেকে যারা হিন্দুস্তানে এসে পড়েছি, আমাদের নাম হয়েছে বাস্তু হারা, উদ্বাস্তু। বাংলাদেশ থেকে যারা আমরা ভারতে এসে পড়েছি, সব উদ্বাস্তু নাম হয়েছে, ডিসপ্লেসড পার্সন, এভাকুইজ। শাস্ত্র আলোচনা করে দেখলে আমরা দেখছি যে আমরা সবাই বাস্তুহারা, যারা এই মহামায়া দুর্গা দেবীর কারাগারে এসে পৌঁছেছি, সবাই বাস্তুহারা। আমাদের বাস্তুভূমি হারিয়ে ফেলেছি, ভুলে গেছি, সেই কথাই বলা হচ্ছে, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। ভগবানকে ভুলেছি বলে ভয় এসেছে, এই ভয় থেকেই সব কিছু এসে গেছে আমাদের। ভয়ং দ্বিতীয়াভিনিবেশ তস্যাৎ ঈষাদ অপেতস্য বিপর্যয় অস্মৃতি। ভগবানকে ভুলে যাওয়াটাই বড় অন্যায় হয়ে গেছে আমাদের, তাই এই মায়া কারাগারে এসে হাবুডুবু খাচ্ছি। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিন চাবুক নিয়ে বসে আছেন মহামায়া দুর্গা দেবী, প্রয়োগ করছেন আমাদের উপরে। তার দুটো বৃত্তি আছে, ব্যাখ্যা করেছেন শাস্ত্রে, কি দুটো বৃত্তি? অনুমুখ মোহিনী মায়া, আবার বিমুখ মোহিনী মায়া। তুমি আমি যদি এইখানে মৌর্ষি পাট্টা নিয়ে এইখানে যদি সন্তুষ্ট থাকতে চাই, তাহলে তিনি আমার কাছে বিমুখ মোহিনী মূর্তি প্রকাশ করছেন। ও, তুই এইখানেই থাকতে চাস, তো মর এইখানে, কষ্ট পা। ঘাগুতো খেয়ে যদি বলি দেবী আমায় পথ বাতলে দাও, তখন তিনি অনুমুখ মোহিনী হয়ে, যাও গো বাই দিস ওয়ে, যাও আমার প্রভু মালিকের কাছে চাও, যাও তুমি। তিনি আবার ওই স্বরূপটি প্রকাশ করেন। এসব কথাগুলো তো শাস্ত্রে লেখা আছে, স্মৃতির মধ্যে লেখা আছে কথাগুলো। তো ভগবানের যে শক্তি, অনন্ত শক্তিমান ভগবান, তার তিন শক্তি প্রধান, শাস্ত্রে সব জায়গায় বলছেন। বিষ্ণু শক্তি পরাপ্রক্তা ক্ষেত্র গেক্ষা তথা পরা অবিদ্যা কর্মসংজ্ঞা তৃতীয়া শক্তির ইষ্যতে। এই তিন শক্তি, পরাশক্তি, অন্তরঙ্গা শক্তি বা লাদিনী শক্তি, একই কথা। আর দ্বিতীয় শক্তি ক্ষেত্রজ্ঞা তথা পরা, ক্ষেত্রজ্ঞ শক্তি মানে জৈব শক্তি, জীব শক্তি, সব জীবের দল এখানে বসে আছেন আপনারা, আমি আর জীব বসে আছি, দেহাধারে জীবাত্মা সব জীব বলছেন শক্তি। বললে এখানে পুরুষ প্রকৃতি দেখছি যে, বলে এটা এই মহামায়ার দুর্গের, মহাদুর্গের কাণ্ড এটা। ভগবৎ রাজ্যে পুরুষ একজন, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, আর সবাই প্রকৃতি। এই মায়িক ব্রহ্মাণ্ডে স্ত্রী পুরুষ ভেদ দেখছি, আশ্চর্যের কথা। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে যেইছে নাচায় সে তৈছে করে নৃত্য। সেখানে ভগবান লীলা পুরুষোত্তম ভগবানই একমাত্র পরম পুরুষ, আর সবাই প্রকৃতি। বলে তাহলে জীব প্রকৃতি, বলে হ্যাঁ সেই কথাই তো গীতার মধ্যে লেখা আছে, ভাগবতের মধ্যে লেখা আছে, ভূমি রাপ নল বায়ু খঙ্গমন বুদ্ধি রেবচ অহংকার ইতিয়ংমে ভিন্ন প্রকৃতির অষ্টধা। এই আট রকমের প্রকৃতি। আবার বলছেন কৃষ্ণ অর্জুনকে, অপরা ইয়ম ইতঃ তু অন্যং প্রকৃতি বৃদ্ধি মে পরম জীবভূতং মহাবাহু জয়েদং ধার্যতে জগৎ। জীবভূতা প্রকৃতি আমার একটা আছে, আর একটা অর্জুন জেনে রাখো, জৈবী শক্তি। গীতাশাস্ত্রে জীব রূপ শক্তি করি মানে হেন জীবে অভেদ করো ঈশ্বরের সনে। বহু ব্যক্তি বলছেন আরে জীবই তো ব্রহ্ম, কি করে হবে? আমি কাল সামান্য একটু আলোচনা করেছি, জীব কি করে শিব হবেন, জীব কি করে ব্রহ্ম হবেন, জীব কি করে নারায়ণ হবেন, জীব কি করে ভগবান হবেন। ভগবানের যে বিশেষণ, যে অ্যাসপেক্ট, ধারণা, তিনটে ধারণার কথা বলা আছে শাস্ত্রে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। এই তিনটি শব্দ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এখানে ব্রহ্ম শব্দটা হল পজিটিভ শব্দ, পরমাত্মা শব্দ হল কম্পারেটিভ শব্দ, এবং ভগবান শব্দটা সুপারলেটিভ ডিগ্রি। যেহেতু ভগবান শব্দেতে অল ইনক্লুসিভ ওয়ান, সর্বশক্তিমান ভগবান, তার পূর্ণ প্রকাশ এই ভগবান শব্দের মধ্যে। সর্বশক্তি সমন্বিত তত্ত্ব যিনি, তিনি হলেন শ্রী ভগবান। ব্রহ্ম শব্দের আগে উপসর্গ বসানো যাচ্ছে, পরব্রহ্ম, পরং ব্রহ্ম ব্যবহার করা হয়েছে। যখনই পরং ব্যবহার করা হয়েছে তখনই সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে। কিন্তু ভগবান শব্দের আগে উপভগবান, মহাভগবান এমন শব্দ পেয়েছেন কি আপনারা কোথাও? নাই কোথাও, এ প্রয়োগ নাই, যেহেতু ওটা সুপারলেটিভ ডিগ্রি। পূর্ণ প্রকাশিত তত্ত্ব, তত্ত্ব দর্শনকে তো এইভাবে ব্যাখ্যা করেছেন, সেখানে ব্রহ্ম কি না ভগবানের অঙ্গ জ্যোতি, অঙ্গ কান্তি। তা আমি জ্যোতিকে মানি, কিন্তু জ্যোতির্ময়কে মানতে শিখিনি, খুবই দুঃখের কথা। জ্যোতির মধ্যে যে জ্যোতির্ময় লুকিয়ে আছেন তার অনুসন্ধান প্রয়োজন। জ্যোতির অভ্যন্তরী রূপম অতুলম শ্যাম সুন্দরম, ওঙ্কারের মধ্যে রাধা কৃষ্ণ আছেন, রাধা গোবিন্দ মিলিত তনু। ওঙ্কারের তো অনেক রকম অর্থ করছেন, কেউ বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কেউ বলছেন সত্তরজ তম, অনেক কথা এসেছে। কিন্তু ভালো ব্যাখ্যা তো ওঙ্কারের রয়েছে, অ উ ম এই তিন অক্ষর দিয়ে ওঙ্কার রয়েছে। অকারেণ উচ্যতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, উকারেণ উচ্যতে রাধা মকার জীববাচক। এই উপাস্য এবং উপাসক, সে কথাটা এখানে বোঝানো হয়েছে। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, এ সবই তিনটা থিওরি নিয়ে আলোচনা করেছেন শাস্ত্রে। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধ হলেন ভগবান, অভিধেয় হল মিন্স সেই ভগবানকে কি করে পেতে হবে, সাধন ভজনের দ্বারা ভক্তির দ্বারা সেই ভগবান লভ্য। আগেই একটা কীর্তন হয়েছে আপনারা শুনেছেন, নামে রতি হলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পাই, ভক্তিয়া ভাগবতম গ্রাহ্যম ন বুদ্ধিয়া ন চটিকয়া। ভক্তি প্রিয় মাধব ভক্তির বশ, শুনেছেন আগেই, নচগুণের ভক্তি প্রিয় মাধব, ভক্তি প্রিয় মাধব ভক্তির বশ। ভক্তিয়াহম একয়া গ্রাহ্য শ্রদ্ধাত্মা প্রিয়শতম ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপা কানুপি সম্ভবাত, ভাগবত বললেন, গীতায় বলছেন ভক্তাহম একয়া গ্রাহ্য শ্রদ্ধাত্মা প্রিয়শতম। মীরাবাই বলছেন নিত নহানে সে হরি মেলে তো জল জন্তু হই, ফলমূল খাকে হরি মেলে তো বাদুর বন্দরাই, তীরন ভকন সে হরি মেলে তো বহুত মৃগী অজা, স্ত্রী ছোড় কে হরি মেলে তো বহুত রহে হ্যাঁ খোজা, দুধ পিনে সে হরি মেলে তো বহুত বৎস বালা, মীরা কহে বিনা প্রেম সে নহি মিলে নন্দলালা। শুধু ভক্তি ছড়া হচ্ছে না তো, ভক্তি রে বৈনং নয়তি ভক্তি রে বৈনং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তি রে বহুয়সি, ভক্তি ছড়া হচ্ছে না কিছু। গীতায় প্রথম ছয় অধ্যায় কর্মের চ্যাপ্টার, ছয় অধ্যায় মাঝখানের ছয় অধ্যায় ভক্তির চ্যাপ্টার, শেষের ছয় অধ্যায় জ্ঞান সমন্বিত ভক্তিতত্ত্ব। কর্মের যে অধ্যায়, কর্ম কি করে করতে হবে সেটা তো শিখিয়েছেন ভগবান কৃষ্ণ, কর্ম করো কর্ম করো কর্ম করো ভাই, কর্মটা করব কিভাবে, প্রসেস প্রসিডিওরটা কি, কৃষ্ণ তো শিক্ষা দিয়েছেন গীতা কিভাবে, যোগ্যার্থাৎ কর্মনা অন্যত্র লোকয়ং কর্মবন্ধন, যজ্ঞের উদ্দেশ্যে তুমি কর্মাচরণ করো, যজ্ঞ মানে ভগবান বিষ্ণু, যজ্ঞ বৈ বিষ্ণু রীতি শ্রুতে, শ্রীধর স্বামী ব্যাখ্যা দিচ্ছেন যজ্ঞ শব্দের, যজ্ঞ মানে বিষ্ণু, যজ্ঞেশ্বর মানেও বিষ্ণু, যজ্ঞ মানেও বিষ্ণু, সেই যজ্ঞের উদ্দেশ্যে যজ্ঞেশ্বরের উদ্দেশ্যেই তুমি কর্মাচরণ করো, তার প্রীতি কামনায় তুমি সংসারে জীবনযাত্রা নির্বাহ করো, তোমার কোনো বাহাদুরি রেখো না, যখনই তুমি নিজেই মালিক হয়ে যাচ্ছ সংসারে তখনই তুমি বদ্ধদশায় পড়ছ, তুমি কষ্টের মধ্যে পড়ছ, আর মালিকানা যখন ভগবানকে দিয়ে দিচ্ছ, যখন তুমি তাঁরই ঘরের স্টোর কিপার ভাবছ, তখন তোমার আর কোন দায়ী দায়িত্ব থাকছে না, সেই কথাই তো শিক্ষা দিয়েছেন শাস্ত্রে, যত করোষি যদশনাসি যত যুহোষি দদাসি যত যত তপস্যসি কৌন্তেয় তৎকুরুষম দর্পণম, আত্মসমর্পণ করো ভগবানে, কর্ম অর্পণ করো। আমরা তো সবাই কিছু ফল চাই, কিছু ফল না দেখলে আমরা কর্মে অগ্রসর হই না, আমি মশায় খেটে খেটে মরবো আর ফলটা দেওয়ার বেলায় ভগবান বলছেন বলে সব আমায় দিয়ে দাও, বারে এটা কখনো হবে নাকি, সে হবে না। তো তথাপি ভগবান শিক্ষা দিচ্ছেন, দেখো তুমি তো যখন জানো না বোঝো না কোন কর্মের কি ফল, আমার পরে নির্ভর করলে, আমি তো সবই জানি, আমি তোমার ব্যবস্থা নেব, সেটাই তো ভালো কথা, এটাই তো নির্ভরতা, সেই নির্ভরতা শিখাচ্ছেন ভাগবতের ভিতরে। ঠিক এই জাতীয় কথাই আছে, যত করুষি যদস্নাসীর মতো, কাহেন বাচা মনে সেন্দ্রিয়ৈ বা বুদ্ধাত্মনা বা অনুস্মৃতি স্বভাবাৎ করোতি যজ্জত সকলং পরস্মৈ নারায়ণায়ইতি সমর্পয়েত্। হে ভগবান নারায়ণ, তোমায় সব দিলাম, কর্মফল অর্পণ করলাম, তো ভালো কথা, নির্ভরতা ওটা। আমি যখন আমার ভালো জানি না ভালো মন্দটা, ভগবান তুমি তো সবই জানো, তুমি তো মঙ্গল বিধাতা, নিখিল বিশ্বের কল্যাণ বিধাতা তুমি, আমি তোমার পরে ছেড়ে দিচ্ছি, আমার যেটা ভালো হয় তুমি কর। এই তো অর্জুন যেমন বলেছেন, ওইটা বলা তো ভালো, মুখে বললে হবে না, অন্তরে ওটা অনুভূতির বিষয় হওয়া উচিত। সেই যে প্রেমময় ভগবান, তিনি কি করছেন, তিনি নিজে কর্মাচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন কিভাবে কর্মাচরণ করতে হবে, তার প্রসেস প্রসিডিওর তিনি নিজেই শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন, দেখো আমি যদি নিজে কর্মাচরণ না করি তাহলে জগৎ জীব শিক্ষা পাবে না, আমি স্বয়ং ভগবান হলেও এই কর্মাচরণ করে জগৎকে শিক্ষা দিতে হচ্ছে। উৎসী দেয়ু ঋণে লোকা ন কুর্যা কর্মচেদহম শঙ্করস্য চকর্তা সামুপহন্যামি মা প্রজা, সেই জন্য বাধ্য হয়ে আমাকে কর্মাচরণ করে শিক্ষা দিতে হচ্ছে। কিন্তু কর্মের উদ্দেশ্য যারা বোঝে না তাদের বললেন, কর্মাগ্রহী ব্যক্তি তারা এবং তারা কর্মজড়, কর্মের উদ্দেশ্যটা যারা বুঝছে না, কি কর্ম কি করে করতে হবে, কর্ম করতে হবে বলছে কিন্তু কিভাবে করলে আমার বন্ধন দশা আসবে না এবং কিভাবে কর্মাচরণ করলে আমার মুক্তি দশা আসবে, এটা যাদের জানা নাই তারা কর্মাচরণ করে কি করবেন, ভালো করতে গিয়ে খারাপটাই করে ফেলছেন। আমাদের সংসারে গৃহে ঘরে গৃহস্থের ঘরেতে দুটো পোকা মাকড় পাওয়া যায়, একটা হলো মাকড়সা, ঘরের কোণে কোণে জাল তৈরি করে, মুখে থুতু লালাতে সে তৈরি করে, সে ইয়ে বনে ঘরের কোনায় কোনায় জাল। বলছেন এই সংসারে যারা মুক্ত পুরুষ যারা তারা হলেন ওই মাকড়সা জাতীয়, সে তার থুতু লালা থেকে তৈরি করে জাল তৈরি করে, কিন্তু তাতে সে আবদ্ধ হয় না, অন্য পোকামাকড় আবদ্ধ হয়। এরা হলেন এ সংসারে যারা মুক্ত জীব আছেন তারা। আবার কর্ম আচরণ করছে আর একটা পোকা যার নাম গুটি পোকা, বিষকৃত তুষকৃত কীট, তসর কীট, সেও মুখের লালা থেকে সুতা বের করছে, নিজেই তার ভিতরে জড়িয়ে যাচ্ছে, আবদ্ধ হয়ে যাচ্ছে, তাকে সেদ্ধ করে মারা হচ্ছে, তার প্রাণটা চলে যাচ্ছে। তা কেউ কর্মের দ্বারা মুক্তি লাভ করেন আর কেউ কর্মের দ্বারা বদ্ধদশা মৃত্যুবরণ করেন। কোন কর্ম আমাকে মুক্তি দেবে এবং কোন কর্ম আমাকে বদ্ধদশায় ফেলে দেবে, শাস্ত্র তো সেটা বিচার করে বলেছেন, আমাদের সে প্রসেস প্রসিডিওর শিখতে হবে। গীতার কর্মের ছটা অধ্যায় শেষ হচ্ছে, শেষের শ্লোক নয় লাস্ট বাট ওয়ান শ্লোক দেখুন সেখানে কি আছে, তপস্বিভ্যধিক যোগী জ্ঞানীভ্যপি মত অধিক কর্মেভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন। হে অর্জুন, তপস্বীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও, কর্মীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও, জ্ঞানীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও, তাহলে কোন যোগটা বলা বাদ থাকলো, একটা বাদ থেকে গেছে, কি সেটা? ভক্তিযোগ। বলে আপনি টেনে টুনে মানে করছেন না। এবার ষষ্ঠ অধ্যায়ের অন্তিম শ্লোকটা দেখুন, যোগী নাম অপি সর্বেশম মদগতে নান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বামী যুক্ত তমো মত। যিনি একনিষ্ঠ পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যিনি আমারই সেবার উদ্দেশ্যে সংসারে কর্মাচরণ করছেন সেই ভক্ত যোগী শ্রেষ্ঠ। ঠিক এইভাবে তো তত্ত্বদর্শনটা শিখিয়েছেন, কর্মজ্ঞান যোগ এরা যদি ভক্তির আনুগত্য না করেন সবটাই নিষ্ফল। সেই কথা শ্রীমদ ভাগবতেও বুঝিয়েছেন, কৃষ্ণ উদ্ধবকে বলছেন, না সাধয়তি মাং যোগ না সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। আমার প্রতি উর্জিতা ভক্তি, একনিষ্ঠ ভক্তি, ঐকান্তিকী ভক্তি আমাকে যেমন বশীভূত করে, প্রাকৃত কর্মজ্ঞান যোগ আমাকে বশীভূত করতে পারে না। জমাধিবীর যোগপথই কামলুব হত মুকুন্দ সেবায় যদ্বত্ত সাধ্যাত্মান সাম্মতি। এতে মন চিত্ত শান্ত হয় না, প্রশান্ত হয় না, আমি খুশি হই না, কৃষ্ণ বলে দিচ্ছেন। তাহলে আমি কর্মাচরণী করি, আমি জ্ঞানানুশীলনী করি আর আমি যোগানুশীলনী করি, ভক্তি চাই তার সঙ্গে মিশ্রিত চাই, তাহলে সবটাই বিফল হয়ে যায়। এই ভক্তি মানে কি হয়? এক, একের পর শূন্য দশ, দশের পর শূন্য একশো, একশোর পর শূন্য হাজার। তাহলে বাদিকে যতক্ষণ এক রাখছি আর ডান দিকে যতগুলো শূন্য বসিয়ে যাই প্রত্যেকটা শূন্যের মূল্যায়ন হচ্ছে দশ দশ গুণ বেশি। বাদিকের এক ওমিট করুন, পুছে দেন, আর ডান দিকে পড়ে থাকলো দশটা শূন্য, কোন মূল্য হবে কি? কোন মূল্য নেই তার। যতক্ষণ বাদিকে এক আছে ততক্ষণ প্রত্যেকটি শূন্যের মূল্যায়ন হচ্ছে দশ দশ গুণ। একের ফিটে দশ, দশের ফিটে শূন্য একশো, দশ দশ গুণ করে বাড়ছে। এই বাদিকের এককে শাস্ত্র বলছেন একম এই বাদ দ্বিতীয়ম, এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান, তিনি হলেন এই বাদিকের এক। তাকে কেন্দ্র করেই অনন্ত বিশ্ব অনন্ত জগৎ চলছে। তাকে যদি আমি বাদ দিয়ে বসি তাহলে সব সাইফার পেয়ে গেলাম, আমি কোনো কিছু পেলাম না। শ্রদ্ধা ছাড়া, ভক্তি ছাড়া যা কিছু কর্মাচরণ সবটাই নিষ্ফল হয়ে যাবে। বাবু বাড়িতে, বাড়ি থেকে বেরিয়েছেন বাজারে, নূতন বাঁধাকপি উঠেছে, বাঁধাকপি কিনে এনেছেন, এনে বললেন এটাকে রান্না করো। গৃহিণী নূতনই দেখেছেন সেই কপিটা, জানেন না ওটা বাঁধাকপি কিছু, ভালো করে এর ঘন্ট রান্না করো, আমি আসি টিফিন আসতে এসে খাব। খেতে বসে এসে বললেন কই কফি কই? বলে কফি কফি তো কই দেখলাম না, কেন? এই যে মাথা, মানুষের মাথার মুন্ডুর মতো একটা এনে দিয়েছিলাম, ও ওইটা নাকি কফি? আমি তো শুধু পাতা ছড়াচ্ছি, দেখি শুধু পাতা আর পাতা, পাতা আর পাতা, শেষ করে সব আস্তে পড়ে ফেলে দিয়েছি। ওগুলা পাতা আবার কি খায় ভাই? ওই পাতা না, ওইটাই কফি। তা যারা নেতি নেতি করছেন, নয়তি নয়তি, তারা শেষকালে ভগবানকে আস্তা করে ফেলে দিচ্ছেন। বাদ দিতে দিতে শেষকালে ভগবান তুমিও যাও, আস্তা করে যাও, নির্বাসিত শিক্ষা দিচ্ছেন। তো শ্রদ্ধা ভক্তি বিশ্বাস বাদ দিয়ে আমাদের যে কর্মাচরণ, জ্ঞানানুশীলন, যোগানুশীলন সবগুলো ওই রকম সাইফার হয়ে যায়, তা করলে হবে না। নিষ্কর্ম অপি অচ্যুত ভাব বর্জিতম নশুভতে জ্ঞানম অলং নিরঞ্জনম। নিষ্কর্ম ভাব সেটাও যদি অচ্যুত ভাব বর্জিত হয়, ভগবত ভাব বর্জিত হয়, ভক্তিভাব বর্জিত হয় তাহলে নিষ্ফল হল। জ্ঞানানুশীলনটা সেটাও যদি ভক্তিভাব বর্জিত হয় তাহলে নিষ্ফল হল। এই কথাই তো শাস্ত্রে জানিয়েছেন। তাহলে সেই যে প্রেমময় ভগবান, তিনি নিরাকার হতে যাবেন কেন? তিনি নিঃশক্তি হতে যাবেন কেন? তিনি তো শক্তিমান পুরুষ, তার আকার তো আছে, তাকে অস্বীকার করা যাবে কি? তিনি ভগবান তার আকারের মতো করে একটা আকার মানুষকে দিয়েছেন, কথাটা তো হচ্ছে এই। তবে কেন আমরা উল্টো অঙ্ক করছি? আমরা করছি কি, ভগবানই তো মানুষ, কেন বলবো? ভগবান তো তার আকারের মতো করে একটা আকার মানুষকে দিয়েছেন, এতে আমরা ভগবান ইজ ইকুয়াল টু মানুষ কথা বলতে যাচ্ছি কেন? আবার উল্টো করেও অনেকে বলছেন, অনেকে উল্টো করে বলছেন যে জীব হল ভগবান। কি করে হবে, কি করে অঙ্কটা কি করে কটা যাবে? ইকুয়াল ইন অল রেসপেক্ট আমি প্রমাণ করতে পারবো কি? অঙ্ক কষলে হবে না ওটা। ভগবানকে ভালোবাসতে গেলে এইসব তত্ত্ব দর্শনগুলো আমাদের দিকে শিখতে হবে। সনাতন ধর্মের কতগুলো প্রিন্সিপাল আছে, কতকগুলো সেগুলো আমাদের মেনে নিতে হবে। পাশ্চাত্য দেশ নিরাকারবাদী, তারা নাস্তিক, তারা ভগবানের আকার স্বীকার করেননি, অথচ দেখতে পাওয়া যায় তারা আবার আকার স্বীকার করছেন। কিরকম? বহু জায়গায় বহু মূর্তি রয়েছে, খ্রিস্টান জগতে বহু মূর্তি তারা স্বীকার করেছেন, জিসাস ক্রাইস্টের মূর্তি রয়েছে, ভার্জিন মেরির মূর্তি রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে মূর্তি, সব দেবদূতের সব মূর্তি রয়েছে, মুসলিম ধর্মের ভিতরেও আছে। অথচ তারা বাধ্যত তারা বলছেন আমরা ওগুলো মানি না, তারা নিরাকারের উপাসনা করেন। নিরাকারের কোন উপাসনা হয় কি? উপাসনাটা তো আকারেরই হয়,
ভগবান যদি সাকার না হন তাহলে উপাসনাটা এলো কোথা থেকে? নিরাকারের কোন উপাসনা হয় না, নিরাকারের কোন ধ্যান ধারণা হয় না, সাকারেরই ধ্যান ধারণা হয়। গীতার মধ্যে একটা শ্লোক রয়েছে, সেটার আজকাল অনেক ভুল ইন্টারপ্রিটেশন দেওয়া হচ্ছে, অব্যক্তং ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম অবুদ্ধয়। ভগবান অব্যক্ত, বর্তমানে তিনি বক্ত হয়েছেন এ কথা নয়, তিনি চির বক্ত, কখনো তিনি অব্যক্ত ভাব ধারণ করছেন। আর বক্ত অব্যক্ত নিয়ে তো বহু কথা বলা হয়েছে গীতার মধ্যে, ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ ভীরবাগপতি। যারা অব্যক্তে আসক্ত চিত্ত, যারা নিরাকারবাদী, তারা কষ্ট পাচ্ছেন, তাদের ও চিন্তা সফল হয় না, বড় কষ্ট হবে কি করে? নিরাকারের তো ধ্যান নেই, নিরাকারের তো উপাসনা নেই, মুখে বললে কি আর? তারা অধিক ক্লেশগ্রস্ত, অধিক কষ্ট পান তারা। কষ্ট পাওয়া মানে পারমার্থিক কষ্টের কথা বলা হয়েছে। ওই দুঃখালয়ম অশাশ্বতম, সেই কষ্ট পান তারা। ও চিন্তা ভাবনা করতে যাচ্ছি কেন? উপনিষদের ভিতরে রিকনসাইল করেছেন, এটা বুঝিয়েছেন সুন্দরভাবে। সেই ভগবান অপানি অপাদ, সেই পরাৎপরতত্ত্ব ভগবান, তার সাধারণ হাত নাই, সাধারণ পা নাই, কিন্তু তিনি ভক্তের উপহারিত দ্রব্য সব কিছু গ্রহণ করেন, হাত পেতে নেন। গিরিরাজ গোবর্ধন, তার পূজা হচ্ছে, ভগবান কৃষ্ণ নিজেই শিক্ষা দিচ্ছেন তার পূজা, আবার মন্ত্র পড়ছেন, এই মন্ত্র পড়ে গিরিরাজের প্রণাম কর, অপরবর্তীতে তিনি গিরিধারী হাত বাড়িয়ে সব উপহার দ্রব্য নিচ্ছেন। তাহলে ভগবানের যদি হাত না থাকে তাহলে উপহারিত দ্রব্য কি করে তিনি গ্রহণ করছেন? ভগবানের সাধারণ পা নাই, কিন্তু এমন পা আছে সেই পায়ে তিনি হাজার হাজার মাইল রাস্তা হেঁটে চলে যাচ্ছেন, ভক্তের জন্য সাক্ষী দিচ্ছেন, সাক্ষী গোপাল, ক্ষীরচোরা গোপীনাথ ভক্তকে খাওয়াবেন বলে ক্ষীর চুরি করে রাখছেন ধরারা চলে, ভক্তকে খাওয়াবেন বলে কি বলে সেই প্রেমময় ভগবান কথা কন না? তাকে কথা কওয়াতে জানলে তিনি কথা কন? তার ইন্দ্রিয় বৃত্তি আছে, তার এক নাম ঋষিকেশ। কেন? ঋষিক মানে ইন্দ্রিয়, অপ্রাকৃত ইন্দ্রিয় আধিপতি সেই ভগবান, তার থেকেই আমরা ইন্দ্রিয়গুলি পেয়েছি, চক্ষু কর্ণনাসিকে জিহ্বা ত্বক বাকপানি পাতবায়ু উপস্থ মন বুদ্ধি অহংকার ইত্যাদি পেয়েছি। ভক্ত সবটাই ডেডিকেট করছেন ভগবান, হে ভগবান তোমার থেকে দেওয়া জিনিস এই দিলাম, তোমায় সমর্পণ করলাম, গঙ্গা জলে গঙ্গা পূজা করলাম, কি করবো, আমার তো কিছু নাই, তোমারই দেওয়া সব কিছু, তোমারই দেওয়া, তোমার ধন তোমায় দিয়ে তোমার হয়ে রই, এই হল ভক্তের সাবমিশন। ভক্ত তো বলছেন কিছুই নাই আমার, তোমারই দেওয়া সব, আমার কি বাহাদুরি আছে, তোমারই বাহাদুরি সব, তুমি গার্জিয়ান তো আমার, পিতামাতা গার্জিয়ান, বাচ্চাকে কোনো মিষ্টি দিয়েছেন এসে, বাচ্চাটা আবার একটু মায়ের মুখে দিয়ে দিল, একটা বাপের মুখে দিয়ে দিল, খুব খুশি পিতামাতা, তিনি তো খাওয়ার জন্য আনেননি, বাচ্চাকে খুশি করবার জন্য এনেছেন মিঠাই, কিন্তু ওই যে বাপের মুখে একটু গুজে দিচ্ছে, মায়ের মুখে একটু গুজে দিচ্ছে, ওইটা দেখলেই খুশি পিতামাতা। সেই পরাৎপরতত্ত্ব ভগবান, যার প্রকৃতি যেমন জগতের কোনো কামনা বাসনা নাই, যিনি স্বীয় লাভে সন্তুষ্ট আত্মকাম যদুপতি ভগবান, সে নৈব লাভেন সমঙ্গ প্রশান্তম, সেই ভগবান আমাদের কাছ থেকে অন্য কিছু আশা করেন না, স্নেহ মমতা একটু আশা করেন, ওটু দেখলেই খুশি সন্তুষ্ট। আমরা ভাবছি সেই ভগবানকে সন্তুষ্ট করা যায় না, সেই জন্য ভগবান নিজে দুঃখ করে বলছেন, আমাকে ছেড়ে দিয়ে, আমি পরাৎপরতত্ত্ব সর্বশক্তিমান ভগবান, আমাকে ছেড়ে দিয়ে কোন কোন বোকা হতভাগা তারা আধিকারিক দেব দেবীর কাছে ছুটে যাচ্ছে, এর থেকে আর দুঃখের কথা কি আছে? আমাকে ছেড়ে দিয়ে তারা আমারই বিশেষ বিশেষ ক্ষমতা অধিকার দিয়ে যাদের বসিয়েছি তাদের কাছে তারা যাচ্ছে। অথচ আমি মূল মালিক, আমি ইচ্ছা করলে অনেক কিছু দিয়ে দিতে পারি, তারা যেটা দিতে পারেন না আমি সেটা পারি, আমি প্রেম ভক্তি দান করতে পারি, আমার কাছে আসছে না তারা। কি চিন্তা! তাই কৃষ্ণ বলেছেন ভাগবতের মধ্যে, অতমাং সুদূর আরাধ্যম হিত্বা অন্যান ভজতে জন ততস্তু আশুতো সিদ্ধ লব্ধ রাজ্য শ্রীয়ধতা মত্তা প্রমত্তা বরদান বিস্মরন্তি অবজানতি। আমি যাদের কিছু বিশেষ অধিকার দিয়ে বসিয়েছি তাদের কাছে তারা যাচ্ছে কিছু আদায় করতে। হিরণ্যকশিপু ভগবতী বিরোধী এলিমেন্ট, বিষ্ণু বিরোধী এলিমেন্ট, সে কি চাইছে? ব্রহ্মার উপাসনা করছে সে। আর তার চিন্তা ভাবনা কি? না, ব্রহ্মার উপাস্য যে ভগবান তাকে সে বধ করবে, বিষ্ণুকে সে জগৎ থেকে সরিয়ে দেবে, এই জন্য সে ব্রহ্মার উপাসনা করছে। আর বিষ্ণুকে মারবে বলে সে ঘুরিয়ে ফিরিয়ে বর চাচ্ছে, অমর বর। দেখুন তো কেমন শয়তানি! আমি দিনে মরব না, রাত্রে মরব না, তথাস্তু আমি কোন অস্ত্রের দ্বারা মরব না, তথাস্তু আমি ঘরে ঘরে মরব না, ঘরের বাইরে মরব না, ঘরের ভিতরে মরব না, তথাস্তু আমি স্থল জল অন্তরীক্ষে মরব না, তথাস্তু যা বলে যাচ্ছে সব তথাস্তু। কিন্তু ভগবান নৃসিংহদেবের বুদ্ধি তো এক কাঠি উপরে আছে। তার যে পরমভক্ত ব্রহ্মাজি তার সব বাক্য তিনি রক্ষা করেছেন, স্থলে জলে অন্তরীক্ষে মরেননি, মারেননি, তাকে কোলের পরে রেখে মেরেছেন, দিনে মরব না, রাত্রে মরব না, কাল সন্ধ্যায় মেরেছেন তাকে, ঘরের ভিতরে মরব না, বাইরে মরব না, চৌকাঠের উপরে রেখে মেরেছেন, কোন অস্ত্রে মরব না, নখ দিয়ে ফেড়ে দিয়েছেন, নখটা কোন অস্ত্র নয়, ব্রহ্মার সব কিছু এটাই তিনি মেনে নিয়েছেন। আবার অন্যদিক দিয়ে আবার অন্যদিক দিয়ে তিনি তার করণীয় যা কর্তব্য তিনি করেছেন, ভক্তবৎসল তিনি, ভক্তের পর অত্যাচার তিনি সহ্য করতে পারেন না। তাই তোর ভগবান তোর বিষ্ণু, তুই বিষ্ণু বিষ্ণু করছিস, তোর বিষ্ণু এই স্তম্ভের মধ্যে আছে, বল কথা স্তম্ভে না দৃশ্যতে। হ্যাঁ বাবা, এই স্তম্ভের ভিতরেও তো আমি দেখতে পাচ্ছি তাকে, বলিস কি? স্তম্ভে মুষ্টাঘাত, সঙ্গে সঙ্গে ভীষণ গর্জন করে একবার যেন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। স্তম্ভ ভেদ করে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহদেব। কি প্রমাণ করতে এলেন? আমার ভক্তের বাক্য মিথ্যা নয়, ভক্ত সত্যবাক, তার দর্শন সত্য দর্শন, সেইটাই প্রমাণ করলেন ভগবান নৃসিংহ মূর্তিতে আবির্ভূত হয়ে, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন। কিন্তু ভক্তবৎসল তাকে তো সন্তুষ্ট করতে পারছিলেন না। দেবতাগণ সব ভয়ে সন্ত্রস্ত, সবাই মিলে বললেন, মা লক্ষ্মী আপনি যান আপনার প্রভুকে শান্ত করুন। বলে ওরে বাবা আমি যেতে পারব, লক্ষ্মী দেবী এগোতে সাহস পাচ্ছেন না। তখন সবাই মিলে পরামর্শ করে ঠিক করলেন, যার জন্য ভগবানের এই অবতার তাকেই পাঠানো হোক না। বাবা আচ্ছা প্রহ্লাদ, তুমি তোমার প্রভুকে শান্ত করো, কিছু নেই, সরল স্বাভাবিক, সাষ্টাঙ্গে গিয়ে প্রণাম করলেন প্রহ্লাদ নৃসিংহদেবের সামনে। অমনি তাকে দুহাতে তুলে তাকে কোলে নিলেন, তার মস্তক আঘ্রাণ করছেন, সেই যে তার লেলিহান জিহ্বা, সেই জিহ্বা দিয়ে তার মাথাটি চাটছেন আর মস্তক আঘ্রাণ করছেন স্নেহেতে। বলছেন, আমার জন্যই তোমার কষ্ট হয়েছে, না তোমার বাবা এত কষ্ট দিয়েছে আমারই জন্য, তুমি আমাকে ভালোবেসেছ এই জন্য, তো তোমার ধৈর্য, তুমি শান্ত হও, এরপরে তোমাকে আর কোন কষ্ট পেতে হবে না। আমি তোমায় আশীর্বাদ করছি প্রহ্লাদ, আমার তোমার বংশে আমার হাতে মৃত্যু হয়েছে শুধু এই হিরণ্যকশিপুর, আমি আশীর্বাদ করছি অতঃপর তোমার বংশে আর কারো মৃত্যু হবে না, আমার আশীর্বাদ করে দিলাম, আমারই জন্য তুমি কষ্ট পেয়েছ। আমাকে ভালোবাসতে গেলে সত্যিই মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক কষ্ট করতে হয়, আমি তোমার এতে সন্তুষ্ট হয়েছি, প্রহ্লাদ বর গ্রহণ করো, তুমি কি চাও বলো। প্রহ্লাদ সে ভীষণ চালাক ছেলে, ভক্ত তো ভীষণ বুদ্ধি তার, বলছে কি ঠাকুর আমি তো বণিক নই, প্রভুর সেবার বিনিময়ে যে সেবক কিছু প্রার্থনা করে আমি তাকে সেবক বলে মানি না, আর তুমি যে আমার প্রভু তুমিও যে সেবকের কাছ থেকে কিছু চাও আমি সেরকম মনে করি না। আমি তোমার কাছে তোমার সেবার বিনিময়ে কিছু চাই না প্রভু। সে কি প্রহ্লাদ, আমার যে বরদ নাম, আমি যে তাকে দর্শন দিলে আমি তাকে বর দিয়ে থাকি, আশীর্বাদ করে থাকি, তুমি সে আশীর্বাদ নাও, বর নাও। তুমি যদি কিছু না চাও তাহলে আমার বরদ নাম কেটে দিতে হবে, শাস্ত্র থেকে বরদ নাম বাদ দিয়ে দিতে হবে। তখন প্রহ্লাদ কেঁদে ফেলেছেন, কি আমার জন্য তোমার বরদ নাম খুঁজবে? না না, তা হবে না, তা হবে না, তাহলে চাও বর। যদি দাস্যসি মে কামান বরাংস্তং বরদর্শব কামানাং ঋদ্ধব সংরোহং ভবন্তস্তু বৃণেয় বরম। ঘুরিয়ে ফিরিয়ে না, হে ঠাকুর আমাকে এই বর দাও, এই আশীর্বাদ করো, যাতে পার্থিব জগতের কোন বিষয়বস্তুর প্রতি আমার আসক্তি না থাকে, চাইবার প্রবৃত্তি না থাকে, তুমি এমন বর দাও। ঘুরিয়ে ফিরিয়ে না, ভগবান এখন তথাস্তু বলে কোন রকম করে তার ওই বরদ নামটা রক্ষা করলেন। ভক্ত তো সুচতুর, জগতের কাছে তিনি কিছু চান না, তো সেই প্রেমময় ভগবানকে বশীভূত করতে গেলে সনাতন ধর্মের যে প্রিন্সিপল গুলো আছে এগুলো তো আমাদের জেনে রাখতে হবে। হরিমিহ পরমম, ভগবান শ্রীহরি পরতত্ত্ব, সর্বোপরি মালিক। হরিমিহ পরমম সর্বশক্তি, তিনি সর্বশক্তিমান ভগবান, রসার্ধিম অখিল রসামৃত মূর্তি সেই ভগবান। সাধন ভজন ক্ষেত্রে সাধক সাধিকা তাদের স্বস্ব অধিকার অনুসারে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, এই যে পঞ্চ মুখ্য রস, এর যে কোনো একটা রস আশ্রয় করে তারা সাধন ভজন করে ভগবানকে লাভ করতে পারেন, তার সাক্ষাৎ সেবা, সে সুযোগ ভগবান রেখেছেন শাস্ত্রে। সর্বশক্তি রসাবধিম তদ্বিভিন্নাংশ জীবন, জৈব জগৎকে ব্যাখ্যা করছেন তারা কে না ভগবানের বিভিন্নাংশ, অনুচৈতন্য জীবাত্মা, বৃহৎ চৈতন্য ভগবান, অনুচৈতন্য জীবাত্মা, সাধক বা সাধিকা। কি করবেন তারা? ভক্তির দ্বারা সেই ভগবান, প্রেমময় ভগবানকে লাভ করবেন। সেই জীব দুই প্রকার, এক মুক্ত এক বদ্ধ। মুক্ত করা, যখন রুচি পরীক্ষা হয়েছিল সেই সময় যারা পাশ করে গেছেন তারা সব ভগবত ধামে গিয়ে ভগবানের সাক্ষাৎ সেবায় নিযুক্ত, আর যারা রুচি পরীক্ষায় ফেল করেছি বোকা হতবাগা আমরা এই মায়া কারাগারে এসে হাজির হয়েছি, এইখানে এসেই ঠেলাঠেলি গুতগুতি লাগিয়ে দিয়েছি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। কে কার দাবি শোনে, কে কার দাবি মানে? আমি যদি কোনোদিন কারো দাবি শুনেছি মেনেছি তাহলে আমার দাবি কেউ শুনতে পারেন, কিন্তু আমি কার কাছে এই দাবি জানাচ্ছি? যারা কখনোই কারো কোন দুঃখ কষ্ট বোঝে না, অনুভব করে না, তাদের কাছেই তো জানাচ্ছি আমার দাবি। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিছু কবু আসি বিষে দংশে নিজারে, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শুনে না শুনিবে বুঝে না বুঝিবে যাতনা। আমার দুঃখ কাকে নিবেদন করছি, কে শুনবেন সেটা, কে আমাকে সান্ত্বনা দেবেন, কে বলবেন মা বই তোমার চিন্তা নেই আমি তোমার দায়িত্ব নিচ্ছি, কে নেবেন? কই সে ব্যক্তি? কই এক মুক্ত জীব আর এক বদ্ধ জীব। বদ্ধত্ব লাভ করেছি কিন্তু এ বদ্ধদশা কি ঘুচবে কখনো? এ বদ্ধদশা কি কখনো ঘুচে? হ্যাঁ ঘুচতে পারে, আছে তার ক্ষেত্র আছে, আমি যদি সেটা মেনে চলি তাহলে ঘুচে সে বদ্ধদশা। সাধন ভজনের প্রয়োজন, কিছু জমার ঘর দরকার, সে জমার ঘরটা হলো ফিক্সড ডিপোজিট, যেটা কখনো নষ্ট হয় না। পাশ্চাত্য দেশ জন্মান্তরবাদ মানেন না, এখন মানতে শুরু করেছেন, কিন্তু আর্য ঋষিগণ তো জন্মান্তরবাদের কথা বলেছেন। মানুষ ইহ সংসারে যে কর্ম আচরণ করে যাচ্ছে তারই অ্যাকুমুলেটিভ যে রেজাল্ট ফল সেইটা নিয়ে তার পরবর্তী জীবন, ভরি ভরি উদাহরণ রয়েছে। ভগবান কৃষ্ণ গীতাতেও সে কথা বলেছেন, হে অর্জুন তুমি সাধন ভজন করো, সনাতন ধর্ম যাজন করো, এই করতে করতে যদি তোমার হঠাৎ যদি তোমার ইন্তেকাল উপস্থিত হয়, তুমি যদি মারা যাও তখন কি হবে? আমি ব্যবস্থা করে রেখেছি, তার পরবর্তী জীবনটা তোমার কিরকম হবে আমি ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা? সুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট অভিজায়তে, ওটা আমারই ব্যবস্থা। সে ব্যবস্থা তো করে রেখেছেন ভগবান। তা মানুষ যখন মরে যাচ্ছে তখন ওই মন বুদ্ধি অহংকারের যে ইম্প্রেশন সেটা নিয়ে যাচ্ছে, তার সারা জীবনের যে কর্ম সে কর্মের একটা ইম্প্রেশন সে নিয়ে যাচ্ছে, সেই অনুসারে তার জন্ম হয়। কিন্তু এই জন্ম কোনদিন নিরোধ হচ্ছে না, যতদিন আমাদের আশা আকাঙ্ক্ষা আছে বাবুস বুদ্ধবুদের মতো সবসময় উঠছে। যতদিন আমরা এই সংসারে বাস করেছি কোন রকম ধরনের ঋণ পরিশোধ করিনি, এই সংসারে বাস করতে গেলে ছটা ঋণ হয় আমাদের, ছয় ঋণের ঋণী, সেই ঋণ পরিশোধ না হলে আমাদের বারবার করে জন্মগ্রহণ করতে হয় এই সংসারে। কি ছটা ঋণ? দেবর্ষি ভূতাত্ত ঋণাং পিতৃণাং, এই ছটা ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, ভূত জগৎ প্রাণী জগতের কাছে ঋণ, আত্মীয় স্বজনের কাছে ঋণ, নৃঋণ, পিতৃঋণ, এই ছয় ঋণে ঋণী হই আমরা এই সংসারে। এই ঋণ শোধ করতে আমাদের খুব কষ্টকর ব্যাপার। তা শাস্ত্র বলছে একটা উপায় আছে, তাহলে ঋণ শোধ হয়, সব ঋণ শোধ হয়ে যায়। বলে কি? সর্বাত্মনা যৎ শরণং শরণ্যং গতো মুকুন্দম পরিহিত কর্তম, ভগবান মুকুন্দের উপাসনা যদি করি, তার আরাধনা করতে যদি শিক্ষা করি, তাহলে সব ঋণ কেটে যায়, আর তাহলে ঋণ থেকেই যাবে। এবং সেই ঋণের ফলেতে বারবার করে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, পাপ পুণ্য, কর্ম কর্মফল, স্বর্গ নরক, এই করতে হবে। তো ভগবানকে যদি ডাকতে হয়, তাকে যদি ভালোবাসতে হয়, তো ওই সাধন ভজনের প্রয়োজন আছে। কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেতা এলে, কি বা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, এসব চিন্তার বিষয়। ভক্তির দ্বারা সেই ভগবানকে লাভ করা যায়। ভগবত প্রেমই হল আমাদের পরম প্রয়োজন। এই সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্ব নিখিল শাস্ত্রে বর্ণনা করেছেন, সনাতন ধর্মতত্ত্বের মধ্যে রয়েছে এগুলো। আমরা ভগবানকে মানব, কেন মানব, কি জন্য মানি, সব উত্তরই শাস্ত্রে দেওয়া আছে। আলোচনার অভাব, সেই পরিবেশের অভাব আজ, তার জন্যই পরস্পরের ভুল বোঝা উচিত। সেই যে প্রেমময় ভগবান, তিনি তার ভক্তকে কিরকম দয়া করেন, স্নেহ করেন, ভুরি ভুরি প্রমাণ শাস্ত্রে রয়েছে। আপনারা সেগুলো আলোচনা করছেন, আরো ভালোভাবে যদি আলোচনা করেন, সেই পরিবেশটা আসার দরকার আছে। নিরীশ্বর শিক্ষা আমাদের সব শেষ করে দিয়েছে। যদি বলেন এই নাস্তিকবাদী এসেছে কোথা থেকে, নিরীশ্বরবাদ, নিরীশ্বর শিক্ষা, গডলেস এডুকেশন। সরকার আজ ভয় পাচ্ছেন, বিদ্যালয়ে শিক্ষা আয়তনে তারা আজ নীতি আদর্শের কথা বলতে ভয় পাচ্ছেন। ধর্মকথা মানে কি? ধর্মকথা মানে হল নীতি আদর্শের মূল্যায়ন, ভয় কি আছে? কিন্তু আজ এমনই বিভীষিকা, সরকার অ্যানাউন্স করেছেন কি, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। অর্থ কি করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন, আমার এখানে বহু ধর্মের ব্যক্তি আছেন বসে আমার এই রাজ্যে, তারা ইররেসপেক্টিভ অফ কাস্ট এন্ড ক্রিড, তারা এখানে